আপনাকে কিছু মহারাজ নিবেদন করছেন বলতে, আপনাকে কিছু বলতে বলছেন।
আমি কি বলবো, উনি যা বলবার সব বলে দিয়েছেন, আর আমার কিছু বলবার নেই।
উনি যা একটি কথা আছে আমি বলি,
উনি যা বলেছেন যথেষ্ট বলেছেন।
ইনি আরেকটা বলেছেন যে আজকাল প্রায় বহু অধিকাংশ লোকের মঠবাসীগণের পৃথক পৃথক ব্যাংকেতে অ্যাকাউন্ট আছে। আমাদের সেন্ট্রাল থেকে কেউ কিছু জানে না, পৃথক পৃথক করে তারা বিনা ইজাজত নিয়ে পরিক্রমা পার্টি ঘুরাচ্ছে, কারো কাছে কোনো অনুমোদন নাই, এই সবগুলি বন্ধ আছে। যদি তাহাদের পরিক্রমা করতে হয় তা আমাদের সেন্ট্রালকে জানাবে, মহারাজকে জানাবে, আমাকে জানাবে কি এইখানে যারা থাকে ওদেরকে জানাবিয়ে তারপরে কোনো রকমের পরিক্রমা পার্টি অথবা বাহার করবে, নচেত বিশৃঙ্খলা হচ্ছে। আর যে করলো তার অ্যাকাউন্ট দিতে হবে, যে কত টাকা তারা পেলো, কত টাকা খরচা হলো, কত টাকা তারা ফি করলো, কোনো আবশ্যক হয় ওরা খরচা করবে, কিন্তু অ্যাকাউন্টটা দি আর অনুমোদন আমাদের কাছ থেকে নিয়ে এইসব করবে। আজ থেকে কোনো পরিক্রমা পার্টি বিনা এইরকম আদেশেতে কোনো লোক দু চারজন হোক, দশজন লোক হোক, ২০ জন লোক হোক, যেখানে থেকে যে পাল এটা যেন না করে। আর ব্যাংকে অ্যাকাউন্টে যদি আমরা দেখবো যে কারো নামেতে আছে আমাদের অনুমোদন ছাড়া, তাহলে হয়তো তাকে মঠ থেকে বিদায় করবো, এটা একেবারে ঠিক নিশ্চিত। যদি হয় আমরা তো অনুমোদন দিচ্ছি যে সে যারা মঠ রক্ষক আছে কি অন্য লোক আছে যাদের টাকা দরকার আছে তাকে অনুমোদন করছি যে তারা ব্যাংকে অ্যাকাউন্ট রাখো। অর্থ এছাড়া ১০০, ২০০, ৪০০, ৫০০ একটা প্রচার পার্টি যেতে কি অন্য কোনো কাজে লাগে ওর জন্য আমরা কিছু, কিন্তু পৃথক করে অ্যাকাউন্ট ১০,০০০, ২০,০০০, ৫০,০০০ করবে, জমিন লিবে পৃথক পৃথক করে আর এইসবগুলি করবে, এইসবগুলি না যদি কর তাহলে মঠ ছেড়ে দিয়ে যেত, যা বাড়িতে তোমরা সবগুলি কর। এটি মহারাজের একটা এটা ইচ্ছা, অতএব এইসবগুলিকে
আইন করে হবে কি
আইন, ওই তো নিবেদন করছি যে তোমরা সবগুলি পালন করো, আর না হয় তো আমরা
আইন করলে হয়।
যদি নিজে থেকে শ্রদ্ধা না থাকে, হরিভজন স্প্রে না থাকলে হাজার তুমি হবে, ওই তো মহারাজ বলছে।
তোর তো একটা ভবিষ্যৎ আছে, তোর তো একটা ভবিষ্যৎ আছে, তুই ভবিষ্যৎ চিন্তা করিস? হ্যাঁ, এই যা দেখছিস সব মঠ থেকে হয়তো তোকে বের করে দেবে, শেষ পর্যন্ত থাকতে পারবি না, তোর তো ভবিষ্যৎ আছে।
যদি নাইও ব্যবহার করা যায় তাহলে ভগবানের কাছে তারা কি মুখ দেখাবে?
তাদের জিজ্ঞাসা করুন না,
ভগবানের জন্য গুরুজন্য ওয়াসিল করে দিয়ে
এটা,
আর তারপরে নিজে
তো রাখছি আরো ৫ জনকে ইনস্টিগেট করছি, তোদের তো একটা ভবিষ্যৎ আছে রে।
আমি সারা বছর এত রোজগার করি,
তাহলে মানে আখেরের বন্দোবস্তকারী ভবিষ্যতের বন্দোবস্তকারী হয়ে সদের মঠে এসছে, তাহলে যদি এইরকম ব্যাপারটাই হয়,
তুমি তো কোনো দায়িত্ব নিয়ে তারপরে কোনো মাথা,
যখন নিজগুলো তখন তো
তুমি যখন ছিলে তখন ছিলে, এখন কোনো দায়িত্ব লো তুমি হিসাব লো, বিনা কারণে এই পদেতে কাঠি দিয়ে পরচর্চার মধ্যে কেউ যাবে না।
এখন
এর মাঝখানে যদি তুলে নেয় তাহলে বলতে পারবো না, এই কথা হওয়ার সঙ্গে সঙ্গে আবার কিছুদিনের মধ্যে যদি তারা তুলে নেয় তাহলে তো আর বলা যাবে না, তাহলে মিথ্যা হয়ে
যাবে।
রেকর্ড থাকবে, সেই রেকর্ড তখন আর অস্বীকার করে দেবে, সেই ব্যাংক থেকে ব্যাংকের লোকই তো বলে, ব্যাংকের লোকেরাই তো বলে, যদিও বলার নিয়ম নেই, ব্যাংক কখনো বলবে না আমানতকারীর টাকা, কিন্তু বলে দেয়। তার ভিতরে দুই একজন আবার মটর রক্ষক হয়ে যাচ্ছে, তো মটর রক্ষক যদি হয়ে যাচ্ছে তা আর কি আর
তাদের কাছে যদি জানা থাকে তাহলে আমরা বন্ধ করে দিই।
মটরক্ষক যখন হচ্ছে তখন তো আর বলা যাবে না, কারণ তারপর তো একটা দায়িত্ব আছে, তারপর একটা দায়িত্ব থেকে গেল, সে বলবে যে হ্যাঁ আমি তো রাখতেই পারি কিছু টাকা। না সে তো আগে আসে, আগে থেকে আছে, আগে মোটর কক হয়ে গেলে আবার কি করে থাকবে, সে তো মানে সাত খুন মাপ, সে তো সাত খুন মাপ হয়ে যাবে। একটা ব্যাংকের লোক সে একবার অ্যানাউন্স করলো একজন লোকের নামে এই নামে অ্যাকাউন্ট আছে, বিভিন্ন জায়গায় আছে, তবে একটা ব্যাংকের লোকই তো বলেছিল
না, কিন্তু দূরে দেশে
আসলো তা থাকবে কেন, ব্রহ্মচারীদের আলাদা অ্যাকাউন্ট থাকবে কেন,
হয়নি
যাক তোমরা এইসবগুলিকে নিজে নিজে দিয়ে দিও অ্যাকাউন্ট দিয়ে, তারপরে অ্যাবলিশ কর আর হরিভজন সত্যি সত্যি কর। মানে তোমরা দরখাস্ত দিয়ে দিব যে এই অ্যাকাউন্ট আর ওদেরকে যেন পয়সা না দিয়া হোক, এটা বেদান্ত সমিতির, আমরা লিখে দিয়ে ব্যাংককে দিয়ে দিব, দিবে না। আমরা সব বলি, আমরা যখন ইনি বলছেন যে জানেন, আমিও দু চার জনকে জানি, ও আমার নিয়ে ওটাকে দরখাস্ত, আমরা এটা দেখো তো মহারাজ কাছে জেনে
ভগবানকে অবিশ্বাস হলে, মহারাজ ভগবানকে অবিশ্বাস হলে, হ্যাঁ তা গুরু বৈষ্ণবদের অবিশ্বাস হলে ওই ব্যাংকে টাকা জমাবার বুদ্ধি আসে পৃথকভাবে, যাদের পরে দায়িত্ব আছে এমন দু চারজন লোক ছাড়া আর অন্যান্য ব্রহ্মচারীরা কেন টাকা জমাবে, কথাটা হচ্ছে এই। যাদের পরে দায়িত্ব রয়েছে তারা লিমিটেড কয়েকজনের তারা থাকতে পারে, কিন্তু যাদের পরে দায়িত্ব নাই ওসব ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়নি তারা কেন টাকা রাখবে।
এই জন্য ভক্তি হচ্ছে না, ঘুরিয়ে বেড়াচ্ছে,
যোগপীঠ থেকে মায়াপুর থেকে গৌড়ীয় মঠ ছেড়ে দিয়ে বহির্গত হলেন, আর প্রথমে যে নদীপেতে দেবানন্দ গৌড়ীয় মঠ স্থাপন করা হলো তখন শ্রীধর মহারাজ আর মহর্ষি মহারাজ মানে মহানন্দ প্রভু ইত্যাদি বহু প্রাচীন নরহরি প্রভু তার সঙ্গে ছিল, আর তারপরে তিনি প্রচারে বেড়াল গঙ্গার দুই ধারে ওই কৃষ্ণ থেকে আরম্ভ করে রানাঘাট, তারপরে এদিকে শেওড়াফুল্লি বৈদ্যবাটি ইত্যাদি বহু প্রচার করে। চুচুড়োতে কয়েক জায়গাতে তার পাঠ বক্তৃতা হয়, মুনেন্দ্র চন্দ্র সাধু বোধ হয় আর নগেনবাবু আপনার বোধ হয় জানেন কি না, পুরনো লোক এখন না, ওরা গুরু মহারাজকে রায় সাহেব ছিলেন তারা গুরু মহারাজকে এখানে নিয়ে আসেন, এখানে পাঁচ সাত দিন পাঠ করেন, চুচুড়ো বিভিন্ন জায়গাতে পাঠ করে, সব লোক বড় আকর্ষিত হলো আর গুরু মহারাজকে বলে যে সেখানে মঠ স্থাপন করে। তখন এই ঠাকুর বাড়ি ছিল শিবাস পণ্ডিতের ঠাকুর মহাপ্রভুর সমসাময়িক শিবাস পণ্ডিত, সেটি কালান্তরেতে নৈহাটিতে সেটি পূজিত হতে থাকে এবং সেখানেতে আবার কী কারণেতে প্রায় 300 বছর পূর্বে ওই বিগ্রহ এইখানে আসে, এই যে রাধা মহাপ্রভু আর নিত্যানন্দকে নেতাই বিগ্রহ সুভাষ পণ্ডিতের স্থাপিত বহু প্রাচীন মহাপ্রভু পরিপার্শ্ব, তারা প্রস্তাব করলো যে সে এই ঠাকুর বাড়ি আপনাকে দেওয়া হল। নৃত্যগোপাল চক্রবর্তী নাকি ছিলেন মুখার্জি, বহু প্রাচীন কথা। তিনি বলেন যে আমি এই ঠাকুর বাড়ি আপনাকে দান করব। তিনি করলেন, তারপরে গুরু মহারাজ এইখানেতে মঠ স্থাপন করেন। স্থাপন করে কলিকাতা থেকে এখানে প্রেস নেওয়া হলো এইখানে। তারপরে পূজ্যপাদ বামন মহারাজ তখন হিংলা পাতলা ব্রহ্মচারী আমাদের থেকে প্রায় তিন বছর কি চার বছর বড়। গুরু মহারাজের প্রারম্ভকাল থেকে তার সেবা করতেন। কলকাতা থেকে গোরাম প্রিন্টিং প্রেস আনা হলো এইখানেতে আরম্ভ হলো। তারপরে ধীরে ধীরে গৌড়ীয় পত্রিকা প্রকাশিত হলো এখান থেকে, গ্রন্থ কিছু কিছু প্রকাশিত হলো। এক সময়তে বামন মহারাজের হাত প্রেসেতে পড়ে গেল, চাপা কেটে গেল আঙুল টাঙ্গ। গুরু মহারাজ সঙ্গে সঙ্গে নিয়ে কলকাতাতে তার চিকিৎসা করেন। তখন পাদুকা ছিল, চপল টপল নয়, খড়ম ছিল। খড়ম নিয়ে কলকাতাতে যাওয়া, আমরা সব খড়ম নিয়ে গাছেতে বামন মহারাজ গাছেতে চেপে যেতেন। খড়ম নিয়ে
বেলগাছেতে
তারপরে এখানকার লোক খুব শ্রদ্ধা করত, সহজভাবে এখানে মঠ চলত। বহু লোক ধীরে 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 এখানে হরিনাম নিল, চারিদিকে প্রচার হতে লাগল। তখন আমি 1946 সালেতে যখন আসি তখন এখানে থাকবার জায়গা ছিল না। এক এক ঘরেতে আমরা 10-10 জন লোক থাকতাম প্রত্যেক ঘরে ঘরে। আর এই আঙ্গনের মধ্যে থাকবার জন্য যে কে কোথায় শোবে আগে থেকে বিছানা পড়ে যেত। কে কোথায় শোবে ঠাকুরের বারান্দাতে, তারপরে নিচেতে গরমে গরমের সময় প্রথম আনন্দ একটা ছিল। এখানে প্রায় 30-40 জন লোক, 45 জন লোক এখানে থাকতো তখন। কিন্তু কত প্রীতি সৌভাদ্র ভাব, ঘণ্টা বাজলো ঠাকুরের যে যেখানে আছে সব দৌড়ে আসত। এখন তো আমি দেখি যে সে ঠাকুরের আরতি হচ্ছে, ব্রহ্মচারীরা সব বাইরে ঘুরিয়ে বেড়াচ্ছে, কেউ ঘরে বসে আছে, কেউ কিছু। তখন সেটি হলো আবার সঙ্গে সঙ্গে এখন তো সব লোক আসে, সাষ্টাঙ্গ প্রণাম করে দিয়ে আরতি হল, কীর্তন হল, পরিক্রমা হল। যারা বৃদ্ধ বৃদ্ধ তাহা বসে আর হরিসাধন বলে একজন আমাদের প্রভু ছিলেন বৃদ্ধ, তিনি একলাই রান্না করতেন দুবেলা। বৃদ্ধ লোক বাসন মাজা, ঠাকুরের বাসন মাজা, অর্চন করা, এখন 5 জন লোক চাই অর্চনের জন্য, একজন আরতি করবে তো একটা লোক জোগাড় করবার জন্য চাই, একটা বাসন মাজবার জন্য চাই, একজন বিকালবেলা চাই, একজনের সকালবেলা চাই। 5 জন ব্রহ্মচারী না হলে আরতিই হয়। রান্নার জন্য এক বেলা কোনো যদি করে দেয় অন্য করে দেবে এক, আবার ডাল করবে একজন, তারপরে থাক হয়ে গেল ছুট্টি। গুরু প্রতি নিষ্ঠা কীরকম, তিনি যখন গত হলেন তখন গুরু মহারাজ তাকে পরিক্রমা করে তার চরণেতে পুষ্পাঞ্জলি দিলেন। পত্রিকাতে তার সম্বন্ধে কত প্রশস্তি লিখেছে। এই একদিন আমরা দেখেছি ওই সময় থেকে সেবা করে আমরা এখনো প্রায় হয়ে গেল 54-55 বছর মঠে এখনো আমরা টিকে আছি। সেই দিনের জন্য কীরকম সব সেবা প্রবৃত্তি ছিল। আজকাল মনে হচ্ছে যে সেবা প্রবৃত্তি লুপ্ত। ছোটো বড়ো বড়ো ঘরের মেয়েরা পুরুষরা পড়া লেখা শিক্ষিত লোক, ওই দেখো একজন এখানে বসে আছে, পুরো মধ্যে উনি বড়ো সাহিত্যিক, ইংরেজি হিন্দি বাংলা সব বিষয়ে ধুরন্ধর একজন লেখকও, তো পুরনো খুব নয় পরে কত শিক্ষিতা মেয়ে সেগুলি হরিনাম সবগুলি করতো, এখানে এসে পাঠ শুনতো, সেই রকমভাবে করতো পাঠ। আজকে বহুদিনের পরে বেশ সুন্দর সে বিগ্রহ এখানে প্রচলিত হয়েছে। এই বিগ্রহ আমি মথুরার জন্য, একটা মঠ হচ্ছে যমুনার ধারে, ওখানকার জন্য এই দুটি বিগ্রহ করা হয়েছে, খুব সুন্দর। কিন্তু ওখানকার মন্দিরটা খুব বড়, এই জন্য আমি এখানে এটা দিয়ে দিই, আর ওখানকার জন্য আবার একটা হচ্ছে একটু বড় সাইজ, বেশ সুন্দর বিগ্রহ। যেরকম হয় গৌর নিত্যানন্দ প্রভু ঠিক জড়ি হয়েছে। এখন যদি খুব সুষ্ঠুভাবে সেবা করে, তাকে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন যদি মনে করে, জগন্নাথ একটু ঠুঠো, আমরা দেখি কীরকম ঠুঠো জগন্নাথ, হাতও নাই পায়ও নাই, বড় বড় গোল চোখ, আর মহাপ্রভু তাকে কীরকম বলছেন, প্রতিমান হও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন, আর কীরকম হবে তার প্রমত্ত হয়ে তাকে দৌড়চ্ছেন যে আলিঙ্গন করবেন, আর তিনি পড়ে যাচ্ছেন বুঝিত। আর এখানে তো একেবারে সাক্ষাৎ রাধা কৃষ্ণ দেখতেও বাঁশি হাতে আছে, কত সুন্দর। আমাদের কোথায় ভাব, কোথায় ভাব, যত ব্রহ্মচারী সন্ন্যাসী হয়েও যত অন্য লোকের সঙ্গে প্রীতি, তত ঠাকুরের সঙ্গে প্রীতি নাই, এখন তো এইরকম লক্ষ্য করে। আজকাল একটা ব্যবসায়ের একটা কারণ হয়ে আসছে, ধান্ধা স্নেহের দ্বারা প্রতি তাকে করে সর্বস্ব তাহার চরণেতে দিয়ে দিল, কৃষ্ণার্থে অখিল ভোগ ত্যাগ, কৃষ্ণার্থে কৃষ্ণের জন্য প্রতি জন্য অখিল ভোগ আমার যা সবগুলি প্রত্যাগ, আর কৃষ্ণার্থে অখিল চেষ্টা পরায়ণ, কৃষ্ণের জন্য আমার সব কিছু চেষ্টা, কি গৃহী কি ত্যাগী, শ্রীবাস পণ্ডিত ইত্যাদি যারা ছিলেন, ওরা তো গৃহস্থ ছিল, পাণ্ডরা পাঁচজন, দ্রৌপদী এরা গৃহস্থ ছিল, মহারাজ জনক গৃহস্থ ছিল, বশিষ্ঠদেব ইনি কি ছিলেন, গৃহী লোক ছিলেন, ব্যাসদেব কে ছিলেন, যার পুত্র সুখদেব তাহলে গৃহী ছিলেন, কিন্তু তাহাদের আদর্শ কত বড়, এই গৃহ মহাপ্রভুর অধিকাংশ ভক্ত কোনো গৃহস্থ ছিল, কিন্তু তাহাদের আদর্শ ছিল ত্যাগী যারা ছিলেন, তার ত্যাগী মনের কীরকম আদর্শ উচ্চ। একটি বৃদ্ধার কাছে একটা মহাপ্রভু ভক্ত ছোট হরিদাস, তিনি মহাপ্রভু খাবার জন্য চাল মানতে গিয়েছেন মহাপ্রভু জন্য, আর মহাপ্রভু কি বললেন, আর যেন আমার এখানে না আসে, কত কঠোর। সেটি ত্রিবেণীতে যে গঙ্গাতে প্রাণ প্রত্যাগ করলো, কিন্তু মহাপ্রভু তাকে দর্শন দিলেন, কীরকম কঠোর তাদের বৈরাগ্য। আমাদের ধীরে ধীরে সব আমরা কোথায় গর্তেতে যাচ্ছি। রূপ গোস্বামী সনাতন গোস্বামী একটি কপর্দক রেখে আসেন, সব গুলি ছেড়ে দিয়ে সম্পূর্ণ, কোনো আসক্তি ছিল না, যাবতীয় আসক্তি সম্পূর্ণরূপে কৃষ্ণকে তিনি দিয়ে দিয়েছেন, তার আর কোনো দিকে তার কোনো আসক্তি রুচি কিছু ছিলই, তাহলে তো ভজন সম্পূর্ণ পেতে, হৃদয়ের আন্তরিক প্রীতি তাহার প্রতি ভাব সেবায় মহাপ্রভু গণের তো আর বহু উন্নত, বহু উন্নত। প্রায় দেখা যায় আমাদের হিন্দু ছাড়া মুসলিম বৌদ্ধ জৈন, মুসলমান, ঈসাই, ঈসাই মানে খ্রিস্টান, এরা সব ঠাকুর পূজার মানে না, বিগ্রহ সেবা মানে না। আজকাল আমাদের হিন্দুর সংখ্যা যদি দেখা যায় হোল ওয়ার্ল্ডে মুসলিম খুব কম, ভারতবর্ষে না আমরা আছি, ভারতবর্ষেও আজকাল তো প্রায় বৌদ্ধ হয়ে যাচ্ছে কতগুলি ঈসাই রাজনীতির কারণে। ধীরে 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 আমাদের সংস্কৃতি, বৈদিক সংস্কৃতি ইত্যাদি সব লুপ্ত হতে চলেছে। এমন করে কি এই বাংলার যে বর্তমান গভর্নমেন্ট সংস্কৃতি ইত্যাদি সব উড়িয়ে দিচ্ছে। কীরকম দুরবস্থা, ধর্মকর্ম তো নাই, পূর্বে ছিল কত ছিল। এরা মনে করে যে খাওয়া দাওয়াই সার, জীবনেতে সে খাওয়া দাওয়াই আর ভোগ সুখ যদি হয় তাহলে আমরা জীবন ফিরতাম, কিন্তু জীবনের উদ্দেশ্য নেই তো, শুকর কুকুর গাধা এরাও তো খায়, এই জন্য জীবনের সুখ এবং শান্তি থাকে। যদি জীবনেতে শান্তি না আসলো, সুখ না আসলো, তাহলে কী হবে? খাওয়া দাওয়া তো এই কাল পর্যন্ত গুলজারিলাল নন্দা বোধ হয় নাকি কে ছিল প্রধানমন্ত্রী, গুজরাল বোধ হয়, এর পূর্বে ছিল কে রায় নাকি, ও সবগুলি কোথায়, কতগুলি জেলে ঝুলছে, কতগুলি কিছু কতগুলি। আর রাজীব তো মারাই গড়িয়ে উড়িয়ে দিল আর ইন্দিরা গান্ধীকে, বেশ সুখে আছে তো, ধন সম্পত্তি তো করোড় কোটি কোটি টাকা, সুখ শান্তি ছিল। এখন যে প্রধানমন্ত্রী হবেন উনি খুব সুখে শান্তিতে তো হয়ে যাবেন তো, আগে কাঁটার একটা এখানে মুকুট পরিয়ে দিলেন, কোথাও সুখ শান্তি নাই। সুখ শান্তি আছে, আমি কে, কেন আমি দুঃখী, কোথা থেকে এসেছি, এই সমস্ত হোল জগতের কে কন্ট্রোল করছে, এইসব যদি উপলব্ধি হয়ে কিছু ভজন মধ্যে কিছু রিয়ালাইজেশন অফ সোল যদি হয় তাহলে তো মনুষ্য তো গাধা কুকুর ছাগল মুরগি টুরগি সবই তো খাচ্ছে, সুখ শান্তি কোথাও নেই। বিজ্ঞান প্রতিষ্ঠার এই হচ্ছে মূল ভিত্তি, ভগবান নিরাকার নন, তার আকার আছে, ওরা তো সকলে এক ধার থেকে বলছে যে আকার, কিন্তু বাইবেলেতে আছে গড ক্রিয়েটেড হিজ মেন আফটার হিজ ওন ইমেজ, নিজের রূপের মতন গড এই জগতের সৃষ্টি। আর গড মানে হয় কি, জি ও ডি, জি জেনারেটর সৃষ্টি যিনি করে, ও অপারেটর, আর ডি ডিস্ট্রাক্টর, তা সে নিরাকার কথা দিকে হবে। নিজের মতন যদি এই আমাদেরকে যদি সৃষ্টি করে থাকে তাহলে তার আকার আছে, এই জন্য বাইবেলের এটা কথা, বাইবেলের এই জন্য খ্রিশ্চানরা যদি এই কথা না মানে, ওদের লেখাই আছে, তাহলে তাকে পুড়িয়ে দেখ, তারা মস্ত তারা বড়ো বড়ো ই করে চার্চ করে কিসের জন্য, যদি তাদের গডের আকার নেই তাহলে কিসের জন্য কর করেছে, যার আকার নেই তা থেকে আকার আসবে কোথা থেকে, ফ্রম নাথিং এনি ইট ক্যানট বি ক্রিয়েটেড, যেখানে যে তার নিজেই রূপ নাই আবার তা থেকে তিনি আবার কোথা থেকে সৃজন করবেন, এই জন্য গড ক্রিয়েটেড মেন আফটার হিজ ওন ইমেজ, এটা বাইবেলের কথা। মুসলমানরাও তা মানে, মানে না বেটারা, কিন্তু তাহাদের কোরআনেতে লেখা আছে, কি লেখা আছে, ইন্না আল্লাহ খালাক মানসুরাধি সুরত, সুরত মানে রূপ, এই খোদা তাল্লাহ নিজের রূপের অনুসারে জগতের সৃষ্টি করে, কিন্তু বেটারা কোন বৌদ্ধরা বড় বড় মূর্তি করে সব, অন্তত 40 ফুট উঁচু মূর্তি সবগুলি করেছে, সারনাথে বৌদ্ধগয়াতে জাপানেতে চীনেতে তিব্বতেতে ইন্ডিয়াতেও ভুবনেশ্বরের কাছে একটা কি পাহাড়ি আছে তোমরা গিয়েছ? ধবলগিরিতে আছে। আর আর একটা একটু পাশেই করে নন্দনকানন, বিরাট বিরাট কিসের জন্য? যে তোমার ভগবানের মূর্তি না হয় না, ভগবানই মানে না বেদ মানে কোনো শাস্ত্র নেই, তাহলে মূর্তি কিসের? বিনা মূর্তি মানলে চলতে পারে না। অতএব বাধ্য হয়ে সকলকে মানতে, এই জন্য আমাদের এটা বেদের কথা, সতেও সম্যক ইদম অগ্রাসী, ভগবানই আগে ছিল, তার থেকে এই জগতের ক্রিয়েশন হয়েছে, সব কিছু না। যদি মাতা পিতা আমাদের জন্ম দিচ্ছে, জন্ম তো দাতা মাতা পিতা নেন প্রভু, তথাপিও যদি মাতা পিতাকে ধরে নিয়ে আসছে তাহলে মাতা পিতা প্রতি আমরা ঋণী আছি, তাহলে মাতা পিতা প্রতি যদি ঋণী হই তাহলে সে সমস্ত জগতের মাতা পিতার মাতার পিতার মূল মাতা পিতা তাহার প্রতি আমাদের কোনো থাকবে না কোনো তাই, তার প্রতি আমরা ঋণী আছি। এই জন্য যারা এই জগতেরও দায়িত্ব ছেড়ে দিয়ে প্রভুর শরণাগত হয়ে ভজন করে তারা কারো ঋণী নয়। এই জন্য চৈতন্য মহাপ্রভু কি ব্যাস সুখদেব গোস্বামী ইত্যাদি মাতা পিতা ইত্যাদি সকলে সেবা ছেড়ে দিয়ে প্রভু সেবাতে যুক্ত হওয়াতে ওদের সব ঋণ সমাপ্ত। এই জন্য ভগবানের রূপ আছে, আকার আছে, তার সেবা করা আমাদের কর্তব্য। বিশেষ করে কনিষ্ঠ অধিকারী ভগবানের কুছে এইসব না দেখে তাহলে ভজন করতে পারে না, সেবা করতে পারে না, ওদের পক্ষে এটা অত্যন্ত আবশ্যক। উন্নত অধিকারী যখন হয়ে যায় তখন ওদের শিব বিগ্রহে সবসময় তার শিব বিগ্রহ তাকে দিয়ে দিতে থাকে। অতএব আজকে আমরা এইখানে শিব বিগ্রহ প্রকাশ করা হচ্ছে নতুনভাবে তার রাধাকৃষ্ণের বেশ দিব্য, যারা এখানে থাকবেন তারা তার সেবা করবেন। আজকে একটু পরে তুমি একটা হরি কথা কিছু বলো তো, বিগ্রহের সম্বন্ধে বলো কি, তারপরে ফের আমার এখানে দু মিনিট আর বলে দিয়ে দেবো। এতক্ষণ আপনারা শুনলেন বৃন্দাবনেতে আপনারা শুনে থাকবেন মদন মোহন বিগ্রহ, এটি কৃষ্ণ যখন অন্তর্ধ্যান হলেন তার লীলা, তারপরেতে বজ্রনাভ তাহার পুত্রের পুত্রের পুত্র প্রপৌত্র তিনি গোবিন্দ গোপীনাথ মদন মোহন তিনটি বিগ্রহ প্রকাশিত করেছিল। পরবর্তীকালেতে প্রায় 5000 বছর পরে প্রায় সেই সে বিগ্রহ মোহামডানদের আক্রমণের জন্য এদিকে দিকে লুকিয়ে টুকিয়ে সব বিগ্রহগুলি রাখা ছিল। চৈতন্য মহাপ্রভু আদেশ করেছিলেন রূপ সনাতনকে যে তোমরা ভক্তি গ্রন্থ প্রচার করবে, বৈষ্ণব সদাচার প্রচার করবে, বৈষ্ণব সদাচার প্রচার করবে, আর শিব বিগ্রহ প্রকাশ করবে। এরকমভাবে তিন চারটি তাঁকে দায়িত্ব দিয়েছিলেন সেবা। এক সময় সেই সনাতন গোস্বামী মথুরাতে হঠাৎ করে তিনি পরিক্রমা করতে করতে গোবর্ধনে ওখানে উপস্থিত হন আর দেখেন সেখানে যে দুটি ছেলে খেলছে গিল্লি ডান্ডা এরকমও খেলছে, যে হেরে যাবে সে যে জিতে যাবে তাকে কাঁধাতে নিয়ে চাপিয়ে দৌড়াবে। দেখেন যে একটি ছেলে ওই ব্রাহ্মণীর ছেলে আর ওই দুটিটা ছেলে ওই মদনমোহন ওর বাড়িতে আছেন, মন্দিরেতে বিগ্রহরূপে থাকেন কিন্তু ওই ছেলের সঙ্গে খেলাধুলা করে, ব্রাহ্মণী রান্না করে খাওয়ায় দুজনকে, বিগ্রহ হলে তাদের বাড়িতে বসে উঠে চালা ফিরা সব করে। সনাতন গোস্বামী এসে দেখে আবার দেখলেন যে সে এক সময়তে কৃষ্ণ জিতে গেল, তখন ওই ব্রাহ্মণীর ছেলের কাঁধাতে চেপে ওকে ঘোড়া বানিয়ে দিয়ে চালিয়েছে। পরবর্তীকালেতে ওই ছেলেটা জিতে গেল, কৃষ্ণ হেরে গেলেন, তখন ওই ছেলেটা বলছে যে সে এখন তুমি আমার ঘোড়া বানো, তোমার পিঠে চড়ব। ইতিমধ্যে কৃষ্ণ পালিয়ে গিয়ে আর মন্দিরের ভিতরে চলে আর ডান্ডা নিয়ে তাকে তাড়া করেছে। আচ্ছা আবার তুমি কালকে খেলতে আসো, আমি দেখবো। পূজারি বলে যে ভিতরে ঢুকতে পারবে না, আর ঢুকতে পারলো না। সনাতন গোস্বামী দেখলেন যে সেই ঠাকুর মদন মোহন এর সঙ্গে খেলাধুলা করছে। দ্বিতীয় দিনে আবার গেলেন, দেখেন কি যে তার মা বিধবা ব্রাহ্মণী সেটি রান্না করছে খিচুড়ি সকাল বেলা ভোরবেলা, আর সেটি স্নান করে নাই, কাপড় পাল্টায় নাই, দাঁতন করছে। এখন দাঁতন লম্বা আর দাঁতনের থেকে তার রস এদিকে বেরোচ্ছে, নিম কি বাওলা গাছে, আর সেই দিয়ে খিচুড়িটা চালাচ্ছে, আবার ফের মুক্ত হচ্ছে, স্নানও করে নাই, কিছু করে নাই। তারপরে যখন হয়ে গেল তখন দুটি ছেলেটাকে ছোট ছোট বাটিতে ওই খিচুড়িটা দিয়ে দিল, তার দুজন ছেলে, একটা ঠাকুর আর ও ছেলে, দুজন বেশ প্রীতি সহকারে খায়। সনাতন গোস্বামী থেকে তা অবাক, আবার ফের ওই ওই ব্রাহ্মণীকে বলেন যে সে মা এই তো ঠাকুর আর তোমার ছেলে অপবিত্র হয়ে খাওয়াইতে নাই, তুমি ওই দাঁতুন দিয়ে ওই খিচুড়ি চালিয়ে দিয়ে এদেরকে খাওয়াইয়েছ, অপবিত্র অবস্থাতে স্নান করো নাই, কাপড় পাল্টাও না, মুখ ধোও না, স্নান করো নাই। বাবা আমার ভুল হয়ে গেছে, আমি কাল থেকে স্নান করে দিয়ে তারপরে সব ঠিকঠাক হয়ে তারপরে রান্না করে এদেরকে খাওয়া। এখন সকালবেলা যমুনা গঙ্গা যমুনা নিকটে যমুনা স্নান করতে গিয়েছে, দেরি হয়ে গেছে, স্নান ইত্যাদি করে দে নিবৃত্ত হয়ে গিয়ে রান্না করে ওকে খাওয়াবে, আর এদিকে দুজনই কান্নাকানি কান্নাকাটি করছে, মদন মোহনও আর তার ছেলে। সনাতন গোস্বামী দেখলেন যে সাহায় এরা কান্নাকাটি করছে খাবার জন্য, ইঠো খাবার জন্য অপবিত্র, আমি কেন বারণ করব। পরে বুড়ি পায়েতে পড়ে বললেন যে সে মা তুমি যেরকম হয় রান্না করে খাওয়াইতে ওই রকম খাওয়াও, তোমার স্নান টান কোনো প্রয়োজন নেই, যদি ঠাকুর এইরকম অবস্থাতে খায় তাহলে তুমি পরম পবিত্র, লোক বুঝতে পারে না। তারপরে সেই রকম পরে দিনেতে সনাতন গোস্বামী আসলেন, তখন বলছে বাবা আমি তোমার সঙ্গে চলবো, কোথায় যাবে তো তুমি কোথায় থাকো, তো বৃন্দাবনে, তো আমিও বৃন্দাবনে যাবো, মথুরা তুমি ছিলে, ভাই আমি তো তোমাকে নিয়ে যেতে পারবো না, তোমার কত ভার আমি নিয়ে যেতে পারব না, তুমি চলো, তো যদি চলতে হয় তাহলে চল চলবো আমি, তুমি চলো আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। তখন বলি আচ্ছা আগাতে তাই হোক, তার পিছে পিছে হেঁটে হেঁটে বৃন্দাবনে গিয়েছে। আর ওই বুড়ি ব্রাহ্মণী কোথায় মদন মোহন কোথায় মদন মোহন করতে 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 খুব জোরে জোরে ডাকে তাকে, ওখানে খুঁজছে চারিদিকে বৃন্দাবন, এই ডাকাকে বলে টের। অতএব যেখানে তিনি ঠাকুর ছিলেন আর ঠাকুর ওখানে মা আমি এখানে আছি, ওইটাকে বলে মদন টের। এখন অভি যেখানে ঠাকুর মদন মোহন আছেন সেখান তাকে স্থান নাম হচ্ছে মদন টের, প্রায় 500 বছর হয়ে গেল, ওইখানে অভি এখনও ঠাকুর আছেন মদন মোহন, এখন তো তিনি জয়পুরে চলে গিয়েছে। যে ঠাকুর চলতে পারে, যে ঠাকুর কথা বলতে পারে, যে তার ছেলের সঙ্গে খেলতে পারে, সেটি প্রতিমা না সে বিগ্রহ, কার কাছে? সনাতন গোস্বামীর কাছে, ওই ব্রাহ্মণীর কাছে, আর কেউ তাকে তো দেখতে পায় নাই, কেউ বুঝতেই পারে না। অতএব যাহাতে ভক্তি আছে, ভক্তি দ্বারা ভগবানকে এরকম বুঝতে পারে, তার সঙ্গে খেতে পারে মেঙে, তার সঙ্গে লড়াই ঝগড়া করে খাবে, তার কেড়ে নিয়ে জবরদস্তি খাবে, আর দুর্যোধনের মেবাপ ব্যঞ্জন কত রকমের যদি গ্রহণ করবে। অত ভক্তের নিকটেতে তিনি হচ্ছেন সেই বিগ্রহ। সাধারণ লোক তাকে বুঝতে পারে না, যাদের বিশ্বাস নাই তারা দিলেও তিনি গ্রহণ করবেন না, আর যাদের এরকম বিশ্বাস আছে তাদের কাছে তিনি সে বিগ্রহ, তার সঙ্গে কথা বলবেন, চলবেন, ফিরবেন। রামানুজাচার্য এক সময়তে পুরীতে যেয়ে ওখানকার সব ব্যবস্থা করতে লাগলেন, দেখলেন যে ওখানকার পূজারীরা বিড়ি তামাক খায়, পান খায়, আর ঠাকুরের সেবা করে। তিনি বললেন যে যারা পান বিড়ি সিগারেট খাবে তারা এই ঠাকুরের সেবা করতে পারবে না, তাকে বাহার করে দিলেন। যখন বাহার করে দিলেন তখন তারা সব দল বেঁধে আর অনশন করলো, আর মন্দিরের বাহিরতে সত্যাগ্রহ করলো, খাওয়া দাওয়া ছেড়ে দিল, একদিন দুদিন পর্যন্ত খেল না। তখন জগন্নাথ দেবের মাথা টনক নড়ল, তিনি কী করলেন, রামানুজাচার্য ওই পাশে পলঙ্গের উপর শুয়েছিলেন তাকে নিয়ে ওখান থেকে প্রায় হাজার মাইল দূরে কোন জায়গা কুর্মাচলে নিয়ে ওখানে তিনি রেখে দিলেন, যাও তুমি ওখানে। অনাচার্য কিছু আছে কিন্তু তারা ঠাকুর ছাড়া আর জানে না, তাদের কত বিশ্বাস, শ্রদ্ধা, প্রীতি, ঠাকুর তাহাদের জন্য ওখানে করবেন, এখনো সবগুলি ইতিহাস উল্টাই। অতএব নাস্তিকদের কাছে তিনি পুতুল, আর ভক্তগণের কাছে তিনি সেই বিগ্রহ। যারা কিছু জানে না তার কাছে সাধারণ একটা, ও এর ভিতরে ঠাকুর আছেন, এর ভিতরে ঠাকুর ন, ইনি হচ্ছেন ঠাকুর। এই জন্য ন প্রতীকে স নিশ্চিত রূপে তিনি সেই, অতএব সে বিগ্রহ তত্ত্ব হচ্ছে ভক্তের নিকটেতে। ওই জগন্নাথ দেব মহাপ্রভু ইত্যাদির সঙ্গে কথা বলছেন, খাচ্ছেন, কত রকমের কী করছেন, কত রকমের লীলা, আবার তার সঙ্গে যুদ্ধ করবার জন্য যান তার শত্রুর সঙ্গে রাজার, কত রকমের সব ইতিহাস রয়েছে। আমরা সেই রকম হয়ে যে তাহার সেবা ইত্যাদি করতে পারি, তার মধ্যে সেই রকম হয়ে বিশ্বাস এবং শ্রদ্ধা এবং প্রীতি থাকে, তাহলে অবশ্যই তিনি গ্রহণ। অতএব আজকে এখন রাত হয়ে যাবে বেশি, আমরা আজকে এই পর্যন্ত সমাপ্ত করছি, একটা কীর্তন কর, আপনি কর পুরনো লোক
বর্ণন করেছেন ভগবান কি বস্তু। আমরা ভগবান তিনি বলছেন অর্চে বিষ্ণু শিলাধীর গুরুসুর নরমতি বৈষ্ণবে জাতি বুদ্ধি বিষ্ণুর বা বৈষ্ণবা আনাম কলিমল মথনে পাদ তীর্থে অম্ব বুদ্ধি শ্রী বিষ্ণু নামনি সকল কলুষয়ে শব্দ সামান্য বুদ্ধি বিষ্ণু সর্বেশ্বরেশ্বরে তদিতর সমধির চস্য বা নারু কিশোর। ভগবান কে কি বস্তু বসে আছেন, ভগবান সাক্ষাৎ সেই বস্তু অর্চে বিষ্ণু অর্চিত বিষ্ণু বিগ্রহ। অনেক জায়গায় থাকতে পারেন, ভারতবর্ষে স্বয়ম্ভু মূর্তি 108 মূর্তি বিভিন্ন স্থানে বিরাজমান, উত্তরে বদ্রীনারায়ণ, পশ্চিমে দ্বারকানাথ, দক্ষিণে রঙ্গনাথ, পূর্বে সেখানে শ্রী জগন্নাথ, এইভাবে 108 স্বয়ম্ভু মূর্তি বিষ্ণু মূর্তি বিভিন্ন জায়গায় প্রচারিত হয়েছে, প্রকাশিত হয়েছেন। তাদের কেউ প্রকাশ করেন নাই, তারা স্বয়ংমূর্তি কি তারা বিগ্রহ, তাহলে অন্য জায়গার বিগ্রহ কি অন্যরকম, না, বিগ্রহ সর্বত্র একই প্রকার, নাম বিগ্রহ স্বরূপ, তিনে এক রূপ, তিনে ভেদ নাহি, তিন চিদানন্দ রূপ। ভগবানের নাম, ভগবানের বিগ্রহ, ভগবানের স্বরূপ, তিনেই একই বস্তু, এটা আমরা সাক্ষাৎ দেখতে পাই। সাক্ষী গোপাল উড়িষ্যা আছেন, বৃন্দাবন থেকে সাক্ষী দেওয়ার জন্য এসেছেন, সেখানে ক্ষীরচোরা গোপীনাথ আছেন যিনি চিত্রকূট পর্বত থেকে সেখানে এসেছেন। কিরকম ভাবে বিগ্রহ প্রতিষ্ঠা হয়, ভগবান রামচন্দ্র পিতৃ আদেশে যখন বনগমন করেছিলেন সেই সময় চিত্রকূট ভরদ্বাজ মুনির আশ্রমে দীর্ঘদিন অবস্থান করছিলেন। কোন সময় রাঘবালকগণ তারা গোচারণ করছেন, ভগবান রামচন্দ্র এবং সীতা দেবী সেখানে বসে আছেন। ভগবান রামচন্দ্র মৃদু হাস্য করলেন, সীতা দেবী বললেন, প্রভু হাস্যের তো কারণ কিছু দেখছি না, কেন হাসলেন? বললেন, দেখো আমি দ্বাপর যুগে এই প্রকার লীলা করব। সীতা দেবী হৃদয়তে আমার প্রেরণা আসলো, তার প্রভু কীরকম সেটি লীলা দয়া করে আমাকে দেখান। ভগবান রামচন্দ্র তখন বানের অগ্রভাগ থেকে তিনি এক শিলার উপর অঙ্কন করছেন গোপীনাথের বিগ্রহ, এবং সীতা দেবীর দর্শনের জন্য খুব ব্যধিব্যস্ত হয়ে যখন স্পর্শ করছেন বিগ্রহ প্রতিষ্ঠা হল। সত্যি ভগবান শক্তিমান বস্তু তাকে প্রকাশ করেন, যাহারা শক্তি তাহারাই মহাপুরুষগণ, তারা ভগবানের পুরুষ, তাদের দ্বারাই প্রকাশিত হয়। সেই জন্য আমরা পৌত্তলিক নই, আমরা হচ্ছি ভগবানের সেবক। ভগবান তিনি বাস্তব বস্তু, সেই জন্য বাস্তব বস্তুর সেবা দ্বারাই সেখানে প্রকাশিত হয়, প্রমাণিত হয়, আমরা জানতে পারি। এটা ভগবান কৃপা করে কোথায় বৃন্দাবন সেখান থেকে সাক্ষী দেওয়ার জন্য এসেছেন পায়েতে, আমরা তো দেখছি, কিন্তু আমাদের দর্শনটা সেরকম ই করে হচ্ছে না। এই বস্তু বিভিন্ন সম্প্রদায় হ্যাঁ ভগবানের বিগ্রহকে পুতুল মনে করে থাকেন, বাস্তবিক পক্ষে ভগবানের বিগ্রহ পুতুল নন, ভগবান হচ্ছেন সত্য বস্তু। তবে কি করে দেখা যায়? প্রেমাঞ্জলচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়পি বহিরপি বিলোপয়ন্তি যং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দম আদিপুরুষম তমাহম ভজামি। কাজেই ভগবানকে দেখতে গেলে এক প্রেমরূপ অঞ্জন প্রকৃত মহাপুরুষগণের আছে, সেই অঞ্জনের দ্বারাই অর্থাৎ গুরুর কৃপায় যারা সিক্ত হয়েছেন, গুরুর কৃপা ব্যতীত কোনো বস্তু প্রকাশিত হয় না। তাই ভক্তগণ তারা দর্শন করেন ওই গুরুর দিয়ত সেই প্রেমরূপ অঞ্জন তার দ্বারাই। আজকে আমার একটা পূর্বেই বললাম, বলতে কথাটা স্মরণ হয় নাই, যে এনাদের শ্রীমুখে আমি শুনবার জন্য এসেছি, কিন্তু আমাকে এমন একটি জায়গায় পাঠিয়ে, যাই হোক আমি এখন এখানটায় বৈষ্ণব যারা উপস্থিত আছেন তাদের শ্রীমুখে আমি অনেকগুলি কথা বলে বেশি সময় নিয়েছি, সেই জন্য তো আমার বলবার হ্যাঁ অনেক ত্রিদণ্ডীপাদগণ উপস্থিত রয়েছেন, তারা সকলে বড় বড় বক্তা, অনেক কিছু তাদের তত্ত্বজ্ঞান রয়েছেন, তারা বিভিন্ন স্থানে প্রচারাদি করেছেন। তবে তার মধ্যে হ্যাঁ হ্যাঁ প্রধান অতিথি